বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 29 জানুয়ারি, 15 মাঘ এবং ফার্সি 10 বাহমান। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:30, ভারত সময় রাত 10:00 এবং তেহরান সময় রাত 8:00, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় partstoday.com/bn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ফিলিস্তিনের ব্যাপারে কর্তব্য পালনে ইচ্ছাকৃত অবহেলা সম্পর্কে আরব লীগ প্রধানের বিলম্বিত বোধোদয় নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে চলমান করোনা ভাইরাসের টিকা কার্যক্রম সম্পর্কে জনমনে যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা ক্ষেত্রে এখন অতীতের চেয়ে ভালো অবস্থানে রয়েছে, ইসরায়েলি হুমকির জবাবে বললেন ইরানি উপসেনাপ্রধান। পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, এটা বিশ্বাসযোগ্য নয়, তথ্যমন্ত্রী হাসান মাহমুদের মন্তব্য। ভারতের নয়া কৃষি আইন দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে, বললেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। মার্কিন নেতৃত্বে আফগান যুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে ভুল করার কথা স্বীকার করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপপ্রধান মোহাম্মদ হোসেন দাদরাজ বলেছেন ইরানি সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা ক্ষেত্রে এখন সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হুমকি প্রসঙ্গে তিনি বলেন শত্রুরা আমাদের অবস্থান এবং প্রস্তুতি সম্পর্কে ভালোভাবে অবহিত। উপপ্রধান আরও বলেন কোনো দেশের সামরিক শক্তি এবং প্রস্তুতিতে যখন ঘাটতি থাকে তখনই কেবল তাতে হামলার আশঙ্কা থাকে। তিনি বলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি এমন পর্যায়ে রয়েছে যে শত্রুরা কোনো হঠকারী পদক্ষেপ নিলে তড়িৎ গতিতে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আমির দাদরাস সাম্প্রতিক সামরিক মহড়ার প্রতি ইঙ্গিত করে বলেন এই মহড়ায় সশস্ত্র বাহিনী নিজেদের শক্তি ও সামর্থ্য তুলে ধরেছে। ইরানের সীমান্তগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনা খুবই সন্তোষজনক বলেও তিনি মন্তব্য করেন। দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইরানের বিরুদ্ধে নিজেদের যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে সম্প্রতি বাগাড়ম্বর করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে বলেছেন আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে নিজেদের অবস্থান পুনর্মূল্যায়ন করুন এবং শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগিতার যে সুযোগ এসেছে তাকে কাজে লাগান। তিনি বলেন এই নিরাপত্তা পয়সার বিনিময়ে কেনা যায় না কিংবা বিদেশ থেকে অস্ত্র কিনে তা নিশ্চিত করা যায় না। গতকাল জাওয়াদ জারিফ তার টুইটার অ্যাকাউন্টে আরবি ভাষায় দেয়া এক পোস্টে এসব কথা বলেন। জারিফ বলেন প্রিয় প্রতিবেশী দেশগুলো আমাদের সামনে নিরাপত্তার যে সুযোগ এসেছে তা নিয়ে আবারও ভেবে দেখুন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক মোটেই ভালো নয়। তবে তাদের মধ্যে ইরান ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং 2016 সালের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর তারা মার্কিন প্রশাসনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। এই সুযোগ কাজে লাগিয়ে ট্রাম্প প্রশাসন বিপুল পরিমাণ অর্থ অস্ত্র বিক্রির চুক্তি করেছে, যার বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন। সে দেশের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক করেছেন তিনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান শিল্প সংস্থার প্রধান আফশিন খাজাফার্ত বলেছেন, দেশের চাহিদা পূরণ করে ইরানের জাতীয় হেলিকপ্টার সাবা 248 বন্ধুপ্রতিম মুসলিম দেশগুলোতে রপ্তানি করা হবে। আজ জাতীয় হেলিকপ্টার ব্যাপক সংখ্যায় উৎপাদনের বিষয়ে এক সমঝোতা চুক্তি সইয়ের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আফশিন খাজাফার তারও বলেন, হেলিকপ্টার নির্মাণের এই প্রকল্প দেশের উৎপাদন শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, হেলিকপ্টারের বহরের দিক থেকে ইরান মধ্যপ্রাচ্যে শীর্ষে এবং বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পরেই ইরানের অবস্থান বলে তিনি জানান। সিরিয়ার হাসাকা প্রদেশের ইয়ারুবা এলাকায় দখলদার মার্কিন সামরিক বাহিনী আরও একটি ঘাঁটি নির্মাণ করেছে, সিরিয়ার বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, ঘাঁটির প্রতিষ্ঠার জন্য এরই মধ্যে প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি সেখানে আনা হয়েছে। ইরাক সীমান্তের কাছে ইয়ারুবা এলাকাটি অবস্থিত। স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, হাসাকা শহরের উত্তরে অবস্থিত আল মালিকিয়া এলাকা থেকে 10টি ট্রাকে করে এসব সরঞ্জাম আনা হয়েছে। আমেরিকা দাবি করছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের সামরিক বাহিনী সিরিয়াতে অবস্থান করছে। তবে সিরিয়ার সরকার বারবার বলছে, দেশের তেল সম্পদ লুটপাট করার জন্য মার্কিন সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। 2019 সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দেন, কিন্তু নানামুখী বাধার কারণে তিনি শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে আসেন এবং ওই বছরের অক্টোবর মাসে সিরিয়ায় নতুন করে সেনা মোতায়েন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যৌথ সামরিক মহড়া আবুধাবিতে শুরু হয়েছে। মহড়ায় অংশ নিচ্ছে দুই দেশের স্থলবাহিনী। 10 দিনের ওই মহড়া নাম দেওয়া হয়েছে ইস্পাত কঠিন ঐক্য। আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সামরিক অভিজ্ঞতা বিনিময় এবং যুদ্ধ প্রস্তুতি জোরদার করাই ওই মহড়ার উদ্দেশ্য। এর মধ্য দিয়ে দুদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক বাড়বে বলেও তারা মন্তব্য করেছে। আরব আমিরাতের কাছে F-35 জঙ্গি বিমানসহ অস্ত্র বিক্রি স্থগিত রাখার মার্কিন সিদ্ধান্তের একই সময়ে মহড়া শুরুর খবর এল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আবার 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-19 মহামারীর কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বাড়ানো হয়েছে, তবে কওমি মাদ্রাসার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-19 মহামারীর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বাড়ানো হলো। শিক্ষামন্ত্রী দীপমণি সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তের কথা জানান। আগের ঘোষণা অনুযায়ী আগামীকাল শনিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ঘোষণা ছিল। করোনা সংক্রমণের কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে 4 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর। একই সঙ্গে একটি গাইডলাইনও প্রকাশ করেছে অধিদপ্তর। এই অবস্থায় আজ নতুন করে ছুটি বাড়ানো হলো। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, বর্তমানে সারা দেশে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যায় পর্যন্ত প্রায় 4 কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছে প্রায় 2.5 কোটি ছাত্রছাত্রী, আর মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা 1 কোটির কিছু বেশি। করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশের প্রায় 4 কোটি শিক্ষার্থীর শিক্ষা জীবন ও শিক্ষা পঞ্জি ওলট পালট হয়ে গেছে। সংসদ, টিভি, অনলাইন, রেডিও এবং মুঠোফোনের মাধ্যমে সরকারি বেসরকারি পর্যায়ে দূর শিক্ষণের ব্যবস্থা করা হলেও বাস্তবে 69.5% শিক্ষার্থী এই ব্যবস্থায় অংশ নিতে পারেনি।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছে আবারও বিশ্ব সংবাদে। বাংলাদেশের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অবস্থান খারাপ তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আজ সন্ধ্যায় রাজধানীতে তাঁর সরকারি বাসভবনে টিআইএর দুর্নীতি ধারণা সূচক প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। টিআই সম্প্রতি এ প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যমন্ত্রী বলেন, অন্য এনজিওর মতো টিআই তাদের সংস্থা পরিচালনার জন্য যারা অর্থ যোগান দেয় তাদের স্বার্থ দেখে, আর তাদের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, এটা পাগলও বিশ্বাস করবে না। ভারতে নয়া 3 কৃষি আইন দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। তিনি আজ সংসদের বাজেট অধিবেশনের শুরুতে ওই মন্তব্য করেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের কেন্দ্রীয় কৃষি আইন ঐতিহাসিক এবং নয়া কৃষি আইন দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি আজ শুক্রবার সংসদের বাজেট অধিবেশনের সূচনায় যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, দেশের কৃষকদের কথা ভেবে নয়া 3টি কৃষি আইন এনেছে কেন্দ্রীয় সরকার। দেশের অধিকাংশ কৃষকই তেমন কোনো সুবিধা পান না। কৃষিক্ষেত্রে উন্নতি করতে হলে দেশের ক্ষুদ্র কৃষকদের উপরে নজর দিতে হবে। সরকারের আনা নয়া ওই আইন দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে। কৃষকদের হাতে আসবে একাধিক অধিকার। ওই আইনের ফলে কয়েক কোটি কৃষকের সুফল পাবেন, উপকৃত হবেন সাধারণরাও। রাষ্ট্রপতি তার বক্তব্যে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত ভারতীয় সেনা জওয়ানদের কথা স্মরণ করে বলেন, 2020 সালের জুনে আমাদের 20 জন সেনা মাতৃভূমি রক্ষার জন্য গালোয়ান উপত্যকায় তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন। প্রত্যেক দেশবাসী এই শহীদদের প্রতি কৃতজ্ঞ। আমার সরকার দেশের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং সতর্ক। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতের সার্বভৌমত্ব রক্ষায় অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন আফগান যুদ্ধ সহ আন্তর্জাতিক বিভিন্ন দ্বন্দ্বের অংশ হয়ে তার দেশ চড়া মূল্য দিয়েছে। তিনি বলেন, এই যুদ্ধে যোগ দিয়ে সেই সময়কার শাসকরা চরম ভুল করেছেন এবং এর জন্য পাকিস্তান মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ইমরান খান এসব কথা বলেন। তিনি বলেন, 9/11 হামলার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ছিল না, অথচ আমেরিকা নেতৃত্বে ইসলামাবাদ আফগান যুদ্ধে জড়িয়ে পড়ে, এটি ছিল আমাদের প্রথম ভুল। মার্কিন সেনা দপ্তর পেন্টাগন বলেছে, বাইডেন প্রশাসন আফগানিস্তান থেকে আগামী মে মাসের মধ্যে সমস্ত সেনা প্রত্যাহার করবে না। আফগান তালেবানকে আমেরিকার সঙ্গে সই করা চুক্তির প্রতি সম্মান না দেখানোর ব্যাপারে অভিযুক্ত করার পর পেন্টাগনের পক্ষ থেকে এই বক্তব্য এল। গত বছরের ফেব্রুয়ারি মাসে আফগান তালেবানের সঙ্গে আমেরিকা একটি চুক্তি সই করে, যার আওতায় আফগানিস্তান থেকে 12,000 মার্কিন সেনা প্রত্যাহারের কথা ছিল। এর বিনিময়ে তালেবান যোদ্ধারা মার্কিন সেনাদের উপর হামলা বন্ধ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। শ্রোতাবন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আরব লীগের মহাসচিব বলেছেন, ফিলিস্তিনেরা গত চার বছরে মার্কিন সরকারের পক্ষ থেকে নজিরবিহীন চাপ ও কষ্টের শিকার হয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। আরব লীগের মহাসচিব আহমদ আব্দুল গায়েদ বলেছেন, ফিলিস্তিনেরা গত চার বছরে মার্কিন সরকারের পক্ষ থেকে নজিরবিহীন চাপ ও কষ্টের শিকার হয়েছে। ইসরায়েল দিনকে দিন ফিলিস্তিনের ভূমি দখল করতে থাকায় পঞ্চাশের দশকের গোড়া থেকে সত্তরের দশক পর্যন্ত সংঘটিত হয়েছে কমপক্ষে চারটি আরব ইসরায়েল যুদ্ধ। সংগ্রামের পথ ছেড়ে দিয়ে ফিলিস্তিনের প্রভাবশালী একটি মহল ইসরায়েলের সঙ্গে আপোষ রফা করাই প্রতিক্রিয়াশীল আরব শাসকদের কাছে ফিলিস্তিন ইস্যু ম্লান হয়ে গেছে। এই আরব সরকারগুলোর কোনো কোনোটি সম্প্রতি ইসরায়েলের সাথে তাদের গোপন সম্পর্ককে প্রকাশ্য রূপে নিয়ে এসেছে। ইসরায়েলের সঙ্গে আপোষকামী এইসব আরব সরকারের সম্পর্ক স্বাভাবিককরণকে ফিলিস্তিনিদের স্বার্থের প্রতি ছুরিকাঘাত বলে বিবেচনা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সাবেক মার্কিন সরকার গত চার বছরে ফিলিস্তিনের উপর অনেক আঘাত হেনেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব উপেক্ষা করে এই সরকার অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বসতি প্রতিষ্ঠাকে স্বীকৃতি দিয়েছে, এমনকি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের নীতির কথা, যা মার্কিন সরকারগুলো সবসময় বলে আসত, তাও পদদলিত করেছে। ট্রাম্প সরকারের কথিত ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর লেনদেন শীর্ষক মার্কিন পরিকল্পনা কার্যত ফিলিস্তিনের ভূখণ্ডকে আরও ছোট করে দিয়েছে এবং মুসলমানদের প্রথম কেবলা আল কুৎসকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ওয়াশিংটন তেলাবিব থেকে তার রাজধানী এই কুৎসে সরিয়ে নিয়েছে। আরব লীগের মহাসচিব আহমেদ আব্দুল গায়েদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে স্বীকার করেছেন যে ফিলিস্তিনি ইস্যুটি ইচ্ছাকৃতভাবে উদাসীনতার শিকার হয়েছে। তিনি বলেছেন, ফিলিস্তিন ইসরায়েল সংঘাতকে কেবল ইসরায়েলি দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে, আর ব্যাপারটা এমন যেন দখলদারিত্বের শিকার ফিলিস্তিন বলতে কিছুই নেই। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের সমর্থন অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেছেন। আরব লীগ যদি আশা করে যে মার্কিন সরকার ফিলিস্তিনি জাতির সমর্থনে এগিয়ে আসবে, তাহলে তা হবে মারাত্মক বিভ্রান্তি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। রাজধানী ঢাকার পাঁচটি হাসপাতালে করোনা টিকা কার্যক্রম চলছে। সরকারের স্বাস্থ্য বিভাগ বলছে এ টিকা নিরাপদ, তবে জনমনে টিকা নেয়ার বিষয়ে আগ্রহের পাশাপাশি শঙ্কাও রয়েছে। এ সম্পর্কে সংশ্লিষ্টদের অভিমত সহ ঢাকা থেকে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
রাজধানী ঢাকার পাঁচটি হাসপাতালে করোনা টিকাদান কার্যক্রম চলছে। গতকাল দিনের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে টিকাদান কার্যক্রম শুরু করেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডাক্তার কনককান্তি বড়ুয়া। পরে মন্ত্রিপরিষদের প্রথম সদস্য হিসেবে টিকা নেন ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া বেলা ১১টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান ও তথ্য সচিব খাজা মিয়া টিকা গ্রহণ করেন। এই টিকা প্রসঙ্গে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মির্জাদি সাবরিনা ফ্লোরা বলেছেন,
এই টিকাটি নিরাপদ, এই জন্য স্বাস্থ্যকর্মীরা নিজেরা নেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে দিতে যাবেন, এবং এই টিকা কার্যক্রমে সবাই যদি অংশগ্রহণ না করি, সবাই যদি টিকা না নিই, তাহলে কিন্তু এই টিকার ফলাফলটা আমরা ভোগ করতে পারবো না।
বৈশ্বিক মহামারী ঠেকাতে জরুরি ভিত্তিতে অনুমোদন দেয় এই টিকার প্রতিরোধ সক্ষমতার বিস্তারিত এখনও জানা সম্ভব হয়নি। তাই ঠিক কতদিনে এটি সর্বোচ্চ সুরক্ষা দেবে সেটি বলা না গেলেও সুরক্ষা বলয় যে তৈরি হবে তাতে একমত বিজ্ঞানীরা। রাজধানীর মুগদা হাসপাতালের প্রফেসর ডাক্তার আহমেদুল কবির বলেছেন, টিকা নেবার পরপরই প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না, সময় লাগে অন্তত 4 সপ্তাহ, তাই এ সময়টাতে স্বাস্থ্যবিধি না মানার সুযোগ নেই।
ভ্যাকসিন দেওয়া মানে এই না আপনি ভ্যাকসিন দিয়ে কালকেই মাস্ক খুলে ফেলবেন, তাহলে কিন্তু আপনার সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ভ্যাকসিনটা দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় লাগবে আপনার প্রতিরোধ ক্ষমতা হতে।
এদিকে সরকার ঘোষণা দিয়েছে 80% জনগণকে পর্যায়ক্রমে করোনা টিকা কার্যক্রমের আওতায় আনা হবে, তাই সকলকে এই কার্যক্রমে অংশ নেবার আহ্বান জানানো হয়েছে। তবে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই ভ্যাকসিন গ্রহণের বিষয়ে জনগণের শঙ্কার কথা প্রকাশ পেয়েছে। সম্প্রতি 2টি বেসরকারি জরিপে জানা গেছে, একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন সম্পর্কে পর্যাপ্ত তথ্য পেলে তা গ্রহণে জনগণের আগ্রহ রয়েছে, তবে এজন্য অর্থ এবং ভ্যাকসিন গ্রহণের প্রক্রিয়া নিয়ে আশঙ্কা রয়েছে কিছুটা। বিজ্ঞানীরা বলছেন, করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অহেতুক ভয় পাওয়ার কিছু নেই, কারণ অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত সামান্যই।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা ক্ষেত্রে এখন অতীতের চেয়ে ভালো অবস্থানে রয়েছে, ইসরায়েলি হুমকির জবাবে বললেন ইরানি উপসেনাপ্রধান। পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, এটা বিশ্বাসযোগ্য নয়, মন্তব্য আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদের। ভারতের নয়া কৃষি আইন দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে, দাবি ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের। মার্কিন নেতৃত্বে আফগান যুদ্ধ সহ আন্তর্জাতিক বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় পাকিস্তান ভুল করেছে, স্বীকার করলেন প্রধানমন্ত্রী ইমরান খান। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.